রহমত পূর্ণ হোক প্রভাত আমার, রহমত পূর্ণ হোক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আমরা সবসময় শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, হামদে বারী তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামী খুব সুন্দর আলোচনা করে থাকেন। আমরা প্রায় সময় এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখি। আজকেও মোবাল্লিগিন আমাদের সাথে রয়েছেন, আমরা তেলাওয়াত শুনব, নাতে রাসূল শুনব, আরেকটি বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আসুন আমরা শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের নিয়তে, ইলমে দ্বীন শেখার জন্য, আর আজকের যে বিষয় নেওয়া হয়েছে এই বিষয়ে যে আমরা আলোচনা শ্রবণ করব, এ থেকে যে মাদানী ফুল অর্জন হবে তার উপরে আমল করা নিয়তে অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী রাসূল আরবি হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর দশ বার রহমত নাজিল করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমন কোন ব্যক্তি, এমন কোন মুসলমান নেই যার এই আশা নেই যে আল্লাহ তাআলা রহমত না আসুক। সকল ব্যক্তির অন্তরে এটাই আশা, এটাই তার চাওয়া যে আল্লাহ তাবারক ও তাআলার যে রহমতের দরিয়া আছে, রহমত রয়েছে, দয়া রয়েছে, সেখান থেকেও যেন আমার নসিবে কিছু দয়া আর রহমত চলে আসে, যেন আমিও দুনিয়াতেও ভালো চলতে পারি আর আখেরাতেও ভালো চলতে পারি। আর এই দয়া আর রহমত পাওয়ার জন্য আমাদের দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে পারে এই হাদিসে পাক খুবই ছোট, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে তার উপর দশ বার রহমত নাজিল হবে। হতে পারে দুরূদ শরীফটা শুনতেও ছোট, কিন্তু আমার নবীর ফরমান অনেক মহান। দেখেন, যদি আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি তবে আল্লাহ তাআলা আমাদের উপর দশ বার রহমত নাজিল করবেন। আসুন না বরকতের নিয়তে, আর এই হাদিসে মোবারকার মধ্যে যে ফজিলত বলা হয়েছে এই ফজিলত অর্জনের নিয়তে আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতে তেলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ হামদে বারী তাআলা, নাতে রাসূল আর আমরা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লা এর সন্তুষ্টি এবং সওয়াবের উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين، والتين والزيتون زيتوني وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب
صلى الله على محمد صلى الله عليه وسلم ما شاء الله খুব সুন্দর তেলাওয়াত আমরা শ্রবণ করলাম আমাদের ফজর রহমান ভাই থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রতিদিন কমপক্ষে কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত করা এবং সেই কোরআন থেকে সবক অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা সমাজের মধ্যে বা এলাকার মধ্যে দেশের মধ্যে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে তো তাকে নিয়ে আমরা নিজেদের মধ্যে প্রশংসা করি ওই ব্যক্তি ভালো কাজ করেছে যেই ভালো কাজই করুক না কেন সে তার ওই ভালো কাজ নিয়ে কিন্তু আমাদের মধ্যে সমালোচনা করি আমরা ভালোই বলি প্রশংসা করি আর সে ভালো কাজের ব্যাপারেও আমাদের ছোট যারা রয়েছেন বা আমাদের সন্তান যারা রয়েছেন তাদেরকেও আমরা বলি যে দেখো ওই ব্যক্তি এত সুন্দর ভালো কাজ করেছে তুমিও বড় হয় তোমাকে একদিন এমন সুন্দর ভালো কাজ করতে হবে ভালো কাজ করবে তবে মানুষের মধ্যে তুমি প্রশংসিত হবে আর যখন সমাজের মধ্যে কোনো ব্যক্তি খারাপ কাজ করে আর এই খারাপ কাজ নিয়েও কিন্তু আমরা আলোচনা করি অনেক সময় দেখা যায় আমাদের সুপরিচিত ব্যক্তি যদি কেউ ভুল করে খারাপ কাজ করে বা এমন কাজ করলো যেটা সমাজে নিন্দনীয় খারাপ মনে করি আমরা এমন কোনো কাজ সে করে দিল তখন আমরা কি বলি যে এই কাজটা সে না করলেও তো পারত চুরি হোক বা ডাকাতি হোক বা খারাপ কাজ হোক তখন আমরা কি বলি যে সে এই কাজটা না করলেও তো পারত আর এই কাজ নিয়ে তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করি যে না এটা খুবই অপমানজনক কাজ সে করেছে বা এটা এটা তার থেকে আমরা আশা করি নাই এরকমের কিছু কথাবার্তা আমরা বলি এরপরে নিজেদের ছোট যারা আছে সন্তান রয়েছে তাদেরকে আমরা শিক্ষা দেই দেখো সেই কাজ করার কারণে আজকে তাকে সমাজের মধ্যে অপমান করা হয়েছে বা তার বেজ্জতি হয়েছে সে এভাবে করে আমরা ছোটদেরকে শিক্ষা দেই যাতে আমরা এই কাজ না করি খারাপ কাজ থেকে যেন আমরা নিজেরা বাঁচি বা আমার সন্তানদেরকে বাঁচাই বা সমাজ যেন বাঁচাই এভাবে আমরা নিজেকে তৈরি করি দেখুন যখন কোনো ব্যক্তি খারাপ কাজ করে আর সেই খারাপ কাজগুলো আমরা শুনি তখন নিজেদের কাছেও লজ্জা হয় আর যদি আত্মীয় স্বজন হয় তবে আমরা অনেক তো এমনও আছে যে পরিচয় দিতেও লজ্জা বোধ করে আর আজকে আমরা বিষয় এমনই নিয়েছি ওই ব্যক্তির খারাপ কাজ সম্পর্কে যখন আমরা জানবো তখন অবশ্যই সেই খারাপ কাজ থেকে নিজেরাও বাঁচার চেষ্টা করব এবং ওই ব্যক্তির অনুসারী যারা তাদেরকেও আমরা ঘৃণা করব আর সে হলো ইয়াজিদ ইয়াজিদের মন্দ স্বভাব নিয়ে ইনশাল্লাহ মোবাল্লিগিন রয়েছেন আমাদের সাথে আমরা আজকে আলোচনা করব ইয়াজিদের মন্দ স্বভাব আমরা যাব ফয়জুর রহমান ভাইয়ের কাছে আবারও হামদে বাড়ি তালা শ্রবণ করবো ইনশাল্লাহ এরপরে ধারাবাহিক ভাবে আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করবো সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو তুমি মালিক জল স্থলের ইয়া আল্লাহ তুমি মালিক জল স্থলের ইয়া আল্লাহ তুমি স্রষ্টা জিন মানবের ইয়া আল্লাহ তুমি স্রষ্টা জিন মানবের ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তুমি অনন্ত তুমি অনাদি তুমি অনন্ত তুমি অনাদি তোমার নাম আলিম আলী তোমার সত্তা ঊর্ধ্বে সবার তোমার সত্তা ঊর্ধ্বে সবার ইয়া আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু প্রশংসা তোমার করে সকলে চন্দ্র তারকা বৃক্ষ পাথরে প্রশংসা তোমার করে সকলে চন্দ্র তারকা বৃক্ষ পাথরে প্রশংসা তোমার করে সকলে প্রশংসা তোমার করে সকলে চন্দ্র তারকা বৃক্ষ পাথরে জলস্থলে তসবি সকলের জলস্থলে তসবি সকলের ইয়া আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু তোমার চর্চা ঘর অঙ্গিনাই মোর ভূমি আর বাগ বাগিচায় তোমার চর্চা ঘর অঙ্গিনাই তোমার চর্চা ঘর অঙ্গিনাই মোর ভূমি আর বাগ বাগিচায় গুণগান করে সব ফুল ফল গুণগান করে সব ফুল ফল ইয়া আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ক্ষমা করো আত্তার কে মওলা দোহাই তোমার সেই প্রিয় সত্তার ক্ষমা করো আত্তার কে মওলা ক্ষমা করো মোদের কে মওলা দোহাই তোমার সেই প্রিয় সত্তার যিনি স্বপ্ন দিদের সরদার যিনি স্বপ্ন দিদের সরদার ইয়া আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু
الله 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 هو لا إله إلا هو الله 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 هو لا إله إلا الله محمد رسول الله
ஹபீப் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதனி சேனலের দর্শক শ্রোতা আজ এই সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতের বিষয় ইয়াজিদের মন্দ স্বভাব ইনশাআল্লাহ আমরা মাদানি ফুল শুনবো মুবাল্লিগ থেকে আর আপনাদের কলও মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করব শুরুতেই রিয়াজ ভাইয়ের কাছে যাব রিয়াজ ভাই তো শুনলেন আজকের বিষয় ইয়াজিদের মন্দ স্বভাব
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়াজিদের মন্দ স্বভাব এমন ছিল যে ইয়াজিদের নাম যখন চলে আসে তখন চোখের সামনে ইয়াজিদের মন্দ স্বভাব ভেসে ওঠে ঠিক ইয়াজিদ অসৎ চরিত্রের অধিকারী ছিল এবং এমন কোন খারাপ কাজ নেই যে সে করেনি করেছে করিয়েছে এভাবে অর্থাৎ সে মন্দ স্বভাবের লোক ছিল আর তার মন্দ স্বভাব কারবালার ঘটনার পূর্বেও তার চারিত্রিক অবস্থা খারাপ ছিল বিদায় ইমামে আলী মাকাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা নো তার ব্যাপারে জানতেন সে ভালো স্বভাবের নয় তার চরিত্র খারাপ তার সব দিক দিয়ে আসলে সে অনেক অসৎ চরিত্রের অধিকারী ছিল যার কারণে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা নো তাকে গ্রহণ করেননি তাকে সাপোর্ট করেননি তার বায়াত গ্রহণ করেননি বিদায় তার মন্দ স্বভাব যেভাবে ইতিহাস সাক্ষী রয়েছে শেষ পর্যন্ত আলে রাসূল পর্যন্ত সে হত্যা করেছে শহীদ করেছে তো ইয়াজিদের যে মন্দ স্বভাব এর মধ্যে যে তার ভিতরে যে জিনিসটা দেখা দিত সে কারো আদব করত না মানে যারা মই মুরব্বী তাদের আদব করত না আর আদব ছিল না বিদায় সে এমন এমন কাজ করে গিয়েছে যা শুনলে মানুষের হৃদয়ের মধ্যে ঘৃণা সৃষ্টি হয় যে একজন ব্যক্তি যে তার ভিতরে এত মন্দ স্বভাব আর এই জন্য বলা আছে সে তার উপর আল্লাহ তাআলার লানত রয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে সৃষ্টি ভয় পায় তার ভিতরে খফে খোদাও ছিল না আল্লাহকে ভয় করত না ভয় করত না বিদায় কিতাবে বর্ণিত আছে সে মদপান করত জুয়া খেলত সুদের লেনদেন করত এমনকি সে নামাজ পর্যন্ত ত্যাগ করে বসেছে নামাজ পড়ত না কথা প্রসঙ্গে ইনশাআল্লাহ আসতে থাকবে
জি
তো আজকে যে এই বিষয় রাখা হয়েছে কেন ইয়াজিদ এমন কোন ব্যক্তি নেই যে তার জীবনী নিয়ে আলোচনা করবে মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককার বান্দাদের আলোচনা করলে রহমত বর্ষণ হয়
জি
কিন্তু এদের চরিত্র বয়ান এই জন্য করা হয় অসৎ চরিত্র এই জন্য রাখা হচ্ছে আমরা যেন যারা সাধারণ মুসলমান যার অন্তরে ইমামে হুসেনের প্রেম মহব্বত ভালোবাসা কেন একজন মমিনের অন্তরে ইমামে হুসেনের মহব্বত ভালোবাসা ইয়াজিদের ভালোবাসা এক জায়গা হতে পারে না যার অন্তরে যার হৃদয়ে ইমামে হুসেনের ভালোবাসা রয়েছে তার হৃদয়ের মধ্যে ইয়াজিদের ঘৃণা রয়েছে তার অন্তরে কোনোদিন ইয়াজিদের ভালোবাসা আসতে পারে না তো আজকে তার স্বভাব আলোচনা রাখার উদ্দেশ্য এটাই আমরা যেভাবে ইয়াজিদকে ঘৃণা করি তো ইয়াজিদের কর্মকাণ্ড থেকেও আমাদেরকে ঘৃণা করতে হবে অনেক জায়গায় দেখা যায় যে আমি তো ইয়াজিদকে ঘৃণা করলাম কিন্তু তার কাজকর্ম সম্পর্কে জানি না বিদায় ওই কাজ আমার দ্বারা হচ্ছে কিন্তু আমি সেটা বুঝতে পারি না বিদায় বাঁচার চেষ্টাও করি না তো যেহেতু মুসলমান তারা ইমানদার আহলে বাইতকে মহব্বত করে ভালোবাসে তাদের অন্তরে মমিনের অন্তরে ইমামে হোসেনের ভালোবাসা রয়েছে কিন্তু দিনের জ্ঞান না থাকার কারণে ভালো সংস্পর্শে না থাকার কারণে ওই সমস্ত আচার আচরণ ওই সমস্ত স্বভাব যা ইয়াজিদের ভিতরে ছিল আজকে সাধারণ মুসলমানের মধ্যে প্রায় দেখা যায় তো এই জন্য নিজেকেও বাঁচানো অপর মুসলমানকে বাঁচানোর জন্য আজকের এই বিষয় রাখা হয়েছে তো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ শুনবো যে ইয়াজিদের ভিতরে কি কি মন্দ স্বভাব ছিল। প্রথম তো এটাই ছিল, সে বড় মই মুরব্বীদের আদব করত না। আজকে আমাদের সমাজের মধ্যে যারা এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে যুবক শ্রেণী যারা, আমরা লক্ষ্য করি যে আমাদের ভিতরে এই জিনিসটি আছে কিনা, যে মই মুরব্বীদেরকে দেখলে তাদের আদব করি না। বিশেষ করে যারা আমাদের আলিম সমাজ, যারা সুন্নি আলিমে দিন, বুজুর্গানে দিন, অলিয়ায়ে কামিলিন, এরা কোনদিন নসিহত করলে আমরা সেটাকে গ্রহণ করি কিনা, নাকি তাদের নসিহত নিয়ে আমরা সমালোচনা করি যে হুজুর এমন বলে দিয়েছে, হুজুর ওমন বলে দিয়েছে। ইয়াজিদের ভিতরে এবং ইয়াজিদ বাহিনীদের ভিতরে এটা স্বভাব দেখা গিয়েছে যে তাদেরকে নসিহত করলে নসিহত মানত না।
আচ্ছা,
কারবালার ময়দানে স্বয়ং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইনের মতো ভালো নসিহত কে
করতে পারে?
যিনি নওয়াসে রাসূল ছিলেন, নবীর নাতি হিসাবে ওই সময় পৃথিবীর বুকে তিনি ছিলেন, তিনি স্বয়ং গিয়ে নসিহত করলেন, কিন্তু তার নসিহত না মেনে বরং কটূক্তি করলো যে আমরা আপনার কথা শোনার জন্য এখানে আসিনি। তো এই নসিহত না মানার কারণে তারা কত অপদস্থ হলো, লাঞ্ছিত হলো এবং কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। তো এই স্বভাব যদি আমাদের ভিতরে থাকে যে আমাদেরকে কেউ নসিহত করলে মানি কিনা, এটা চেক করতে হবে। তারপরে তার নসিহত, যিনি আলিমে দিন বা মুবাল্লিগে ইসলাম, আমাদেরকে নসিহত করে সেটা গ্রহণ করি না, বরং সমালোচনা করি, এমন কথা বলে দিল, অমন কথা বলে দিল। তো এই স্বভাব যদি থাকে আমাদেরকে বাইকট করতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, যাতে করে আমরা বেয়াদবের তালিকার অন্তর্ভুক্ত হয়ে না যায়।
জি, আল্লাহ তাবারক ও তাআলা সে তৌফিক দিক। আসলে দর্শক, যখন আপনি কোন বড়দের সাথে বেয়াদবি করবেন, তখন দেখা গেছে আপনার সামনে হয়তো বা সে বলবে না, কেননা আপনার ভালো পাওয়ার আছে সমাজের মধ্যে, আপনার সামনে সে বলবে না, কিন্তু আজীবন সেই কথা মনে রাখবে যে অমুকের ছেলে একদিন আমার সাথে এমন খারাপ আচরণ করেছে। তো এই জন্য মুরব্বী যারা রয়েছে, বড় যারা রয়েছে, আলিমে দ্বীন, ওলামা আহলে সুন্নাত যারা রয়েছেন, মুবাল্লিগ ইসলাম, তাদের সম্মান বজায় রাখা উচিত, তাদেরকে সম্মান করা উচিত, আদব করা উচিত। মনোয়ার ভাই, আজকের বিষয়
রিয়াজ ভাই খুব সুন্দর বলেছেন প্রথমেই, যে আসলে তার বিষয় নিয়ে আলোচনা করার মতো কিছু নেই, কিন্তু আজকে আলোচনার বিষয় একটা এই জন্যই যে মুসলমানদের মধ্যে যে বিষয়টার মধ্যে মতানৈক্য দেখা যায় এবং মুসলমানদের মধ্যে যে বিষয়টাকে বেশি প্রাধান্য দেওয়া দরকার, সেই বিষয়টা যদি প্রাধান্য না দেয়, আস্তে আস্তে তারা ভুলে যায়, তখন ওলামাই কেরাম বা যারা দ্বীনী খেদমতের মধ্যে থাকে তাদের দায়িত্ব হলো যে সেই বিষয়টাকে চাঙ্গা করা, সেই বিষয়টাকে সঠিকভাবে বুঝিয়ে দেয়া। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল সেই ভূমিকা পালন করছে, মুবাল্লিগ বিন্দু, ওলামাই কেরাম। তো কিতাবের মধ্যে যে ইসলামী তারিখ ইতিহাস বিদরা আজ পর্যন্ত যারাই লিখেছেন, তারা এটাই বলেছেন যে ইয়াজিদ কে স্মরণ করতে হবে তার মন্দ স্বভাবকে উল্লেখ করে। তার যত মন্দ স্বভাব আছে সেগুলোকে মানুষকে জানাতে হবে, এবং তার মাধ্যমে যে ইতিহাস কায়েম হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে অপকর্ম করেছিল, যে কাজগুলো করেছিল, সেগুলো মানুষের কাছে উপস্থাপন করে যেই কারণে তারা আজকে তার সন্তানের নাম ইয়াজিদ রাখা কেউ পছন্দ করে না, সেই ইয়াজিদের কি বৈশিষ্ট্য ছিল সেগুলো উপস্থাপন করা,
খারাপ দিকগুলো
উপস্থাপন করা, যে আজকে ইয়াজিদকে এই জন্য ঘৃণা করা হচ্ছে, তাকে নিয়ে সারা দুনিয়ার ওলামাই কেরাম এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বত নিয়ে তার যে খারাপ দিকগুলো বর্ণনা করতেছে ইয়াজিদের, তো কেন এই মন্দ স্বভাবের কারণে? আর সেটা এখন আমরা বলছি তা না, যখন থেকে ঘটনা ঘটেছিল এরপর থেকে ওই সময় রিয়াজ ভাই যেটা বললো বেয়াদবি করেছে, কিন্তু ময়মুরব্বীর বেয়াদবি, ওই সময় সাহাবাই কেরাম ছিল, ইয়াজিদ সাহাবাই কেরামদের সাথেও বেয়াদবি করত। আর যে পবিত্র জায়গাগুলি বলা হয়েছে, যেগুলো আমরা জানি হ্যারেম হিসাবে, যেখানে রক্তপাত ঘটানো বা বিভিন্ন ধরনের অপকর্ম করা নিষেধ, সেই জায়গার মধ্যে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকের উপর আমল না করে, আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপর আমল না করে সে বিভিন্ন অপকর্ম সেখানে ঘটাতো। তো এই জন্যই মানুষ তাকে ঘৃণার সাথে স্মরণ করে। আর আমাদের উচিত যে আমরা জানি ইয়াজিদের ফজিলতের ব্যাপারে একটি হাদিসও পাওয়া যাবে না, কিন্তু পাশাপাশি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি তিনি ছিলেন জান্নাতি যুবকদের সর্দার, যাকে দুনিয়াতে অকাট্যভাবে জান্নাতি ঘোষণা করা হয়েছে, তার স্বভাব কেমন হবে, তার চরিত্র কেমন হবে, তার আদর্শ ফলক হলে আমাদের ঠিকানা কোথায় হবে জান্নাতে? এই জন্য আমাদের উচিত যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার মধ্যে যাতে আমাদের কোন ঘাটতি না থাকে, আর ইজিদকে ঘৃণা করার ক্ষেত্রে আমরা যাতে কার্পণ্য না করি, তার মন্দ স্বভাব যাতে উপস্থাপন করতে কার্পণ্য না করি। আমরা জানি এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন, তাকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন। হযরত সাইয়্যিদুনা হামজালা রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে স্বয়ং একটি বাণী বলেছেন যেটা তারিকুল খুলাফা কিতাবের মধ্যে রয়েছে। তিনি বললেন, আল্লাহর কসম, আমরা ইয়াজিদের আনুগত্য তখন থেকে ছেড়ে দিয়েছি যখন আমাদের আশঙ্কা হলো যে না জানি আমাদের উপর আবার আসমান থেকে পাথর বর্ষিত হয় কিনা। অবশ্যই লোকটি ইয়াজিদ মা বোন ও কন্যাদের সাথে নাউজুবিল্লাহ বিবাহ সম্পর্ক স্থাপন করতে লাগলো। ইসলামের মধ্যে যারা মুহরিম মা বোন এভাবে প্রায় একটা নির্ধারিত শ্রেণী রয়েছে যাদের সাথে বিবাহ করা হারাম, ইয়াজিদ কি করলো? সেটাকে বৈধ করা আরম্ভ করলো। তো তিনি আরো বলেন, প্রকাশ্য মদ পান করতে লাগলো আর নামাজ ত্যাগ করতে লাগলো। তো তিনি বলেন, যখন আমরা ইয়াজিদের এই মন্দ স্বভাবগুলি দেখলাম, তো দেখার পর ওই সময় থেকে আমরা তার আনুগত্য ছেড়ে দিলাম,
তার পিছনে হাঁটা বা তাকে অনুসরণ করা এগুলো আমরা ছেড়ে দিলাম।
আর যখন থেকে তারা ছেড়ে দিল তখন থেকে ইয়াজিদের বিভিন্ন ধরনের অপকৌশল, বিভিন্ন ধরনের মুসলমানদের মধ্যে নির্যাতন, এমনকি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে মক্কা মদিনা ওই সময় সারা দুনিয়ার মধ্যে ইসলামের প্রাণ কেন্দ্র, এখনো আছে, কেমন থাকবে। কিন্তু সে দেখলো যে এইভাবে বিভিন্ন জায়গা থেকে আহলে বাইতের প্রেমিকরা তারা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আনহুর মহব্বতে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ নিয়ে, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে ইয়াজিদের বিরুদ্ধাচরণ করতে লাগলো। ইসলামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগে গেল। ঠিক সেই সময় ইয়াজিদ কি করলো? সে দেখলো যে এইভাবে বিশেষ করে মক্কা মদিনা যে আশেকানে রসুল ছিল তারা বেশি সেই ক্ষোভ প্রকাশ করতে লাগলো। তখন ইয়াজিদ দেখলো যে এইভাবে চলতে থাকলে যদি ইসলামের মধ্যে এই দুটা জায়গা মক্কা এবং মদিনা এই দুই পবিত্র জায়গার মানুষ যদি আমার বিরুদ্ধাচরণ করে তাহলে তো আমার মসনদ টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তখন সে কি করলো, প্রায় 20,000 উপর সৈন্যবাহিনী একটা লস্কর তৈরি করে সে নাউজুবিল্লাহ মদিনার মধ্যে তাদেরকে পাঠালো। বিভিন্ন ধরনের সেই লস্কর গিয়ে ওখানে বেয়াদবি, 3 দিন পর্যন্ত নামাজ বন্ধ ছিল, এবং কত বড় বেয়াদব। আমরা আজকে সাধারণ যে দর্শক রয়েছে তাদেরও চিন্তা করবে, জুতো পরে যদি মসজিদে যায় তা আমরা বলি এই ব্যাধ, ছোট বাচ্চাও যদি যায় বলবে বাপ মা কত বড় ব্যাধ, আদর্শ এখানে কত ছোট বাচ্চা, সে তো ভুলেও চলে যেতে পারে। তো আমরা এতটুকু মানে মেনে নিতে রাজি না। আর আজকে যার আলোচনা হচ্ছে যেই ইয়াজিদ, সে কি করেছে, সেই লস্কর বাহিনীকে সে মসজিদের মধ্যে পাঠিয়েছে, এমনকি মসজিদে নববীর ভিতর কত যে পিলার রয়েছে সেখানে গিয়ে ঘোরা বেঁধেছে। তো ঘোড়া যখন বাদ আসে মলমূত্র ত্যাগ করে, কত কাজ করে। তো এইভাবে সে তাদের ভয়ে 3 দিন পর্যন্ত এলাকার যে মুসলমান ছিল, প্রখ্যাত তাবেঈ ছিল, যারা উপরে প্রথম পর্যায়ে তাবেঈ, তারপরে আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে ছিল, তাদেরকে কি ওই ভিতরে তারা ভয়ে আসত না? 3 দিন পর্যন্ত সেখানে আজান হয়নি, নামাজ হয়নি,
3 দিন পর্যন্ত মসজিদে নববীতে নামাজ হয়নি জামাত সহকার। তিনি পাগল সেজে ছিলেন। তো তিনি বলেন যে রওজায়ে রাসূল থেকে আজান এবং ইকামতের আওয়াজ আসতো। তো আসলে ইয়াজিদ যে মানে কাণ্ড ঘটিয়েছে, আসলে এটা মানে তার হৃদয়ের কঠোরতা বোঝা যায় যে একজন লোকের কত হৃদয় কঠোর হলে এমন কাজটি
করতে পারে।
দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইয়াজিদ যখন দেখলো যে আমার যে মন্দ স্বভাব আমি স্বাধীনভাবে করতে পারবো না, তখন দেখলো যে এই কাজের মধ্যে বাধা কে কে দিতে পারে, তো সে টার্গেট করে করে সর্বপ্রথম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা নকে সে প্ল্যানিং করে শহীদ করালো। ইমামে হুসাইনের দুশমন হলো, এবং ওই সময়কার যারা আকাবির ছিলেন, যারা সাহাবা ইকরাম, কিতাবে বর্ণিত আছে 700 সাহাবা ইকরামকে সে শহীদ করালো। তো শুধু তার এই মন্দ স্বভাবকে স্বাধীনভাবে করার জন্য, মানুষের উপর জোর জুলুম করে রাজত্ব চালানোর জন্য। তো এই যে হৃদয়ের কঠোরতা, এই হৃদয়ের কঠোরতা এর থেকেও আমাদেরকে বাঁচা উচিত। আজকে আমরা যারা কথায় কথায় মধ্যে হৃদয়ের এত কঠোরতা দেখায় যে সামান্যতম কি কেউ কিছু করলে হত্যা করে ফেলি, মারধর করে ফেলি, আত্মীয় স্বজনের মধ্যে যারা আমাদের নিকটতম আত্মীয় তাদের সম্মান ক্ষুণ্ণ করে বসি, তো এই স্বভাব যদি আমাদের ভিতরে থাকে, যে ইয়াজিদের ভিতরে এই জিনিসটা ছিল, তার হৃদয় এত কঠোর ছিল যে সে ছোট বাচ্চাদের প্রতি স্নেহ করতো না, বড়দের আদব করতো না, সম্মান করতো না, কঠোরতা প্রদর্শন করতো, তো এই জিনিসটা যদি আমাদের ভিতরে থাকে, আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, যে আমার হৃদয় কঠোর আছে কিনা, আমার হৃদয় কি আল্লাহর দরবারে ঝুঁকে পড়ে নাকি কঠোরতা অবলম্বন করেছে, যে কেউ কিছু করে দিলে এই রাগ হলাম, দিলাম একটা চোর মেরে, দিলাম তার উপর অত্যাচার করে, বা নিজের ক্ষমতার আমি প্রভাব দেখালাম যে আমার থেকে পারবি নাকি, আমার এই ক্ষমতা, আমার সেই ক্ষমতা, বা কোন ক্ষমতাবানের সঙ্গে যদি সম্পর্ক থাকে সেটার প্রভাব আমরা দেখিয়ে থাকি। তো এই জিনিসটা একজন প্রকৃত মুসলমানের এটা ছিল না। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলার চাইতে ওই সময় কার ক্ষমতা বেশি ছিল, রোহানিয়ত ভাবে বলেন, শারীরিক শক্তি ভাবে বলেন, কিন্তু ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা নম্রতা প্রদর্শন করেছেন, নম্রতা দেখিয়েছেন, এই স্বভাব হলো মুমিনের স্বভাব। তো আমাদের ভিতরেও যদি এই স্বভাব থাকে, কঠোরতা এবং মানুষের উপর অত্যাচার করা, জুলুম নির্যাতন করা, সেটা থেকে তবা করা উচিত। অন্যথায় ইয়াজিদ নিজের পরিণতি দেখেছে, কিয়ামত পর্যন্ত মুসলমানরা দেখতেছে তার পরিণতি কি হয়েছে, আমাদের আল্লাহ না করুক সেরকম পরিণতি যেন না হয়, কবরে যেন ফেসে না যায়, লাঞ্ছিত যেন না হয়, মানুষ মন্দ স্বভাব নিয়ে আমাদেরকে যেন স্মরণ না করে। আজকে যেভাবে ইয়াজিদকে নিয়ে আমরা, যে তার ভিতরে কত মন্দ স্বভাব, একজন লোক যখন মন্দ স্বভাব নিয়ে মারা যায় না, তখন এলাকার মধ্যে কিন্তু সমালোচনা হয়, মানুষ তার বেদনায় অশ্রু প্রবাহিত করে না, অনেকে খুশিতে অশ্রু প্রবাহিত করে যে ভালো হয়েছে, তার থেকে নির্যাতন থেকে আমরা বাঁচলাম। তো এই জিনিসটা যেন আমাদের না হয়, আমরা এই দিকেও খেয়াল রাখি যে কঠোরতা হৃদয়ের থেকে আমাদেরকে বাঁচতে হবে।
অনেক সময় এটা তো মারা যাওয়ার পরে যে অনেকে খুশিতে চোখের পানি ছেড়ে যে ভালো হয়েছে, খারাপ লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বা অনেক সময় সমাজের মধ্যে যারা এরকমের কাজ করে, মারামারি হানাহানি, তাদের ব্যাপারেও বলা হয় এভাবে যে তার এই কাজটা সীমারের মতো হয়েছে, তার এই কাজটা ইয়াজিদের মতো হয়েছে। তো এমন ঘৃণিত কাজ কেন আমরা করি? ছেড়ে দেই, যে কাজ করার পরে মানুষ আমাকে বলবে যে তোমার কাজটা ইয়াজিদের মতন হয়েছে, তুমি কি ইয়াজিদের বংশ নাকি, এভাবে বলে। তো আমাদেরকে এরকমের ঘৃণিত কাজ ছেড়ে দেওয়া উচিত। দর্শকের কিছু কল নিব, এরপর ইনশাল্লাহ ফয়জুর রহমান ভাইয়ের কাছে আসবো নাতের রসুল শোনার জন্য, কেননা দর্শক অপেক্ষায় থাকে কখন নাচ শোনাবে। যে কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ মনিরুজ্জামান আক্তারি বলছি, মুন্সিগঞ্জ থেকে। রহমতপূর্ণ অনুষ্ঠানটি আমি প্রতিনিয়ত দেখি।
মাশাআল্লাহ, আপনি সবসময় রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখেন, মনির ভাই ধন্যবাদ আপনাকে। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মোহাম্মদ মাইনউদ্দিন আত্তারি, মুন্সিগঞ্জ থেকে। মাদানী জেলার নিয়মিত অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত, খুবই ভালো লাগে দেখতে।
মাশাআল্লাহ, মাইনউদ্দিন ভাই মুন্সিগঞ্জ থেকে, খুবই ভালো লাগে, ধন্যবাদ। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি ওমর ফারুক আত্তারি, সিলেট থেকে আরজ করতেছি। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান আমি প্রায় সময় দেখে থাকি, আলহামদুলিল্লাহ। আজকের বিষয় নেওয়া হয়েছে হুসাইন বিদ্বেষীদের করুণ পরিণতি। তো হুজুরের কাছে আমার আরজ হচ্ছে, হুসাইন বিদ্বেষী না হয়ে হুসাইন প্রেমিক কিভাবে হওয়া যায়, এই ব্যাপারে কিছু মাদানী ফুল ইরশাদ করেন।
আজকের যে বিষয় নেওয়া হয়েছে ইয়াজিদের মন্দ স্বভাব, এটাও হুসাইন বিদ্বেষী যারা তাদের মধ্যেই পড়েছে। তো যখনই আমরা আলোচনা করছি বা শ্রবণ করছি যে ইয়াজিদের মধ্যে কি মন্দ স্বভাব ছিল, এই স্বভাবগুলো আমাদের থেকে বের করে দেই, এই স্বভাব থেকে আমরা নিজেরা বেঁচে থাকি, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মহাব্বত অন্তরে নিয়ে আসি, আহলে বাইতের মহাব্বত নিয়ে আসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মহাব্বত আমাদের অন্তরে নিয়ে আসি, আর ইয়াজিদকে ঘৃণা করা শুরু করি ইনশাআল্লাহ, তবে আমরা ইয়াজিদের ঘৃণা আমাদের অন্তরে নিয়ে আসতে পারলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মহাব্বত আমাদের অন্তরে চলে আসবে। রিয়াজ ভাই শুরুতে একটা কথা বলেছেন যে এই দুইটা জিনিস এক অন্তরে থাকতে পারে না, একদিকে ইয়াজিদের মহাব্বত, অন্যদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মহাব্বত, যা থাকবে একটাই থাকবে। হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরকে ভালোবেসে হুসাইনই হব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। ফজর রহমান ভাই, নাসের রসুল আপনার।
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی محمد کیجے موہا تمہر دربار رسول عربی کیجے موہا تمہر دربار رسول عربی تمہر دربار دایار بھندار رسول عربی تمہر دربار دایار بھندار رسول عربی او شوہائے دیر تمی شوہائے رسول شوهای دیر تمی شوهای رسول عربی دکھی دیر پروتی تمی ادار رسول عربی دکھی دیر پروتی تمی ادار رسول عربی کیجے موہان تمہر دربار رسول عربی دو جہانے تمی بادشاہ رسول عربی رسول عربی تمی نبی دیر سردار رسول عربی تمی نبی دیر سردار رسول عربی کیجے موہان تمہر دربار رسول عربی اسرو بھیجا نائن نیے جکھن آشیب روضائے اسرو بھیجا যখন আসিব রোজায় দিও মোয়ে তোমার দিদার রসূলে আরবি দিও মোরে তোমার দিদার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্দার রসূল আরবি অরশুন্ন হাতে ফিরে নিকেও তোমার দরবার থেকে বাহ ক্যা জুদ করম হ্যায় শহবত হা তেরা نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا سنو ہاتے پیرے کے تمہر دربار تھے کے দরবার রসুলে আরবি কতই মহান তোমার দরবার রসুলে আরবি গিজে মহান তোমার দরবার রসুলে তোমার আশিক রাখতে আশতে প্রিয় মদিনায় তোমার আশিক রাখতে আশতে প্রিয় মদিনায় দেখাও তাদে তোমার দরবার রসুলে আরবি দেখাও মোদের তোমার দরবার রসুলে আরবি আত্তারের প্রতি দিও দয়ার দৃষ্টি হে নবী আত্তারের প্রতি দিও দয়ার দৃষ্টি হে নবী বলে দাও তাকে গোলাম তোমার রসুলে আরবি বলে দাও তাকে গোলাম তোমার রসুলে আরবি কিজে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভান্দার রসুলে আরবি
পাকের মধ্যে সেই মদিনাবাসীদেরকে কষ্ট দেওয়ার কি পরিণাম এবং কষ্ট দিলে নবী সাল্লাম কতটা কষ্ট পায় আর সেই মদিনার শান মান নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করে গেছেন আর সেগুলো অমান্য করেই ইজিদ বাহিনী ওখানে বেয়াদবি করেছে। তো মদিনা পাকের শান মান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মুসলিম শরীফে হাদিসে পাকটি রয়েছে, হযরত সাআদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদিনাবাসীদের কোনো অনিষ্ট করবে, ক্ষতি করবে, আল্লাহ তাআলা তাকে সেভাবে গলিত করবেন যেভাবে লবণ পানিতে গলে যায়। আরো ইরশাদ করেন, মদিনাবাসীদের অনিষ্ট যেই করতে চাইবে আল্লাহ তাআলা তাকে গলিত সিসার মতো আগুনে গলাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদিনাবাসীকে ভীত সন্ত্রস্ত করবে আল্লাহ তাআলা তাকেও ভীত সন্ত্রস্ত করবে। আরেক বর্ণে উল্লেখ আছে কিয়ামতের দিন। অপর আরেকটি বর্ণে উল্লেখ আছে তার উপর আল্লাহর গজব ও লানত। তবে চিন্তা করুন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রিয় নবীর কদম লাগার কারণে মদিনা হয়েছে,
সুবহানাল্লাহ।
আমি এমনও শুনেছি বাংলাদেশ থেকে যে এখানে বিভিন্ন অপকর্ম করে তার সেই সন্তানের অপকর্ম অদৃষ্ট হয়ে বাবা তাকে কি করেছে মক্কা মদিনা পাঠিয়ে দিয়েছে যে ওখানে গেলে ঠিক হয়ে যাবে। সেও যার কারণে তার প্রতিবেশী কষ্ট পেত, যার কারণে তার বাবা মা কষ্ট পেত, এমন একটি সন্তান আমাদের পরিচিত, সে যখন মদিনা শরীফ গিয়েছে ফোন করে বলে যে ভাই যখন মদিনার মধ্যে প্রবেশ করলাম, রওজা পাকের যেই বাউন্ডারি হেরেমের সীমানায় প্রবেশ করলাম, আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার এত দেওয়ার শান্তি প্রশান্তি লাগে। তো দেখেন একজন খারাপ ব্যক্তি সেও একবারকে স্বীকার করলো যে মদিনার মতো অতুলনীয় জায়গা নেই, আর সেই জায়গার মধ্যে আর এখন তো এখনকার পরিস্থিতি না, আর 1450 বছর পূর্বে থেকে যখন সাহাবাই কেরামের বেয়াদবি করা, নামাজের জামাত না হতে দেয়া, আজান না হতে দেয়া, সাহাবাই কেরাম তাবেঈ গণকে নামাজের জন্য আসতে না দেওয়া, সেই বেয়াদবিটা আল্লাহ তাআলা কিভাবে মানে তার পরিণামটা কত ভয়ানক হতে
পারে। মসজিদে নববী শরীফের তো বেয়াদবি করলো করলো, এদের এত সাহস বেড়ে গিয়েছিল মক্কাতুল মুকাররমার মধ্যে স্বয়ং কাবা শরীফকে কেন্দ্র করে পাথর নিক্ষেপ করা, এবং পাথর নিক্ষেপ করে যে আপনার কাবা শরীফের যে হাতিমের যে জায়গা রয়েছে এটা পাথর দিয়ে পরিপূর্ণ করলো, পাথর মেরে মেরে। আর মাজাল্লাহ এরপরে কাবাতুল্লাহ শরীফের গেলাফে আগুন ধরিয়ে দেয়া, এমনকি কাবাতুল্লাহ শরীফের ছাদে সৈয়দেনা হযরতে সৈয়দেনা ইসমাইল আলা নবীগিনা আলাইহিসসালাতু ওয়াসসালামের বদলে যে দুম্বা এসেছিল কুরবানির জন্য তার শিং সেখানে রাখা ছিল, সেটাও পড়ে গেল। এবং কাবাতুল্লাহ শরীফের গিলাফে যে আগুন ধরিয়ে দেয় তার হৃদয়ের কঠোরতা কেমন হবে। এবং অনেক দিন কাবা শরীফ গিলাফবিহীন ছিল, এবং আল্লাহর কুদরত দেখেন যেদিন কাবা শরীফের কি আগুন লাগালো সেদিনই ইয়াজিদ নির্মম নির্যাতন হয়ে এবং তা সে মারা গেল। তো ইয়াজিদের যে স্বভাব, এই স্বভাবগুলির মধ্যে আরিতি ছিল, সে তার অন্তরে দুনিয়ার মোহ অনেক ছিল। এবং হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে দুনিয়ার ভালোবাসা হচ্ছে গুনাহের মূল, মানুষকে গুনার দিকে ধাবিত করে দিয়ে দেয় দুনিয়ার ভালোবাসা। তো দুনিয়ার মোহ ভালোবাসা আমাদের অন্তরে যদি থাকে আমরা এটাকে বের করি, আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে দুনিয়ার ভালোবাসা আমরা মনে করি যে দুনিয়ার ভালোবাসা দুনিয়াদার তারাই যাদের বড় বড় দালান কোঠা রয়েছে, দুনিয়াদার তারাই যারা বড় বড় বিজনেস করে, সাধারণ মানুষের চোখে কিন্তু এটাই ভাসে। কিন্তু যদি দুনিয়ার সংজ্ঞা যদি আমরা স্টাডি করি তাহলে কিতাবে বর্ণিত আছে দুনিয়া তাকে বলা হয়েছে যে সকল কাজ আখরাতের প্রস্তুতি নিতে বাধা দেয়, সে সকল কাজ হচ্ছে দুনিয়া। তো এখন কেউ যদি দরিদ্র গরিব, এখন সে দিন রাত লেগে আছে শুধু কাজ কাজ কাজ, টাকা উপার্জন টাকা উপার্জন টাকা উপার্জন, পাঁচ ওয়াক্তে নামাজ নেই, আল্লাহর জিকির নেই, তিলাওয়াত নেই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নেই, শুধু বাস টাকা 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 চাই আর কি, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লেগে আছে, তো তাকেও দুনিয়াদার বলা হবে। আরেকজন মনে করেন দালান কোঠা রয়েছে, ব্যাংক মনে করেন টাকা অর্থ উপার্জন করে অনেক সম্পদের মালিক, ঠিক আছে, যার দুনিয়ার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে অনেক সম্পদের মালিক, কিন্তু সে পাঁচ ওয়াক্তে নামাজও পড়ে, আল্লাহ রাসূলের আনুগত্যও করে, আশিক রাসূলও রয়েছে, তার ধন সম্পদের ওয়াজিবাত অর্থাৎ যাকাত দান খয়রাতও করে, বিভিন্ন নেক আমলের মধ্যে লেগে থাকে, তার পরিবার পরিজন নামাজ পড়ে, অর্থাৎ সে মানে দিনের কাজের মধ্যে লেগে রয়েছে, দুনিয়ার ব্যবসাও করতেছে, তাকে দুনিয়াদার বলা যাবে না। তো আমরা সাধারণত যারা রয়েছি তারা বলে ভাই আমি তো গরিব, আমি তো টাকা উপার্জন, ঠিক আছে টাকা উপার্জন করেন, দরিদ্রতা ভালো নয়, কিন্তু এত মোহ এত টাকা উপার্জনের ভালোবাসা অন্তরে রাখা যে আপনার পাঁচ ওয়াক্তে নামাজ পড়ার সময় নেই, আরে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে ঝুঁকে পড়লে সমস্যা সমাধান হয়ে যায়, রিজিকের দ্বার খুলে দেয়া হয়, কিন্তু সে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি না করে শুধু আপনি দুনিয়ার দিকে লেগে আছেন, এই জিনিসটা ইয়াজিদের ভিতরে ছিল। কো দুনিয়ার মোহ ভালোবাসার কারণে সে কি হলো, পথভ্রষ্ট হলো, এবং তার চোখের মধ্যে এমন পর্দা পড়ে গেল যে আলে রাসূলের সম্মান তার চোখের মধ্যে নেই, সাহাবা ইকরামের মর্যাদা তার চোখের সামনে নেই, যার কারণে সে এত অপদস্থ হলো এবং লাঞ্ছিত হয়ে মারা গেল। তো এই স্বভাব যদি দুনিয়ার মোহ যদি থাকে ইয়াজিদের ভিতরে ছিল, হুসাইনীদের ভিতরে থাকা উচিত না। অল্পে তুস্তির নিয়ামত দ্বারা যদি আমরা ধন্য হয়ে যায় যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন এটাকে নিয়ে আল্লাহকে রাজি করার কাজে লেগে যায় তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা অনেক কিছু বিপদ আপদ থেকে নিরাপদে থাকব। তারপরে ইয়াজিদের আরেকটি স্বভাব যা আজকে বর্তমান যুগেও বিশেষ করে যুবক যারা ইয়াং জেনারেশন তারা ফ্যাশনের নাম নিয়ে মদ পান করা, তার ভিতরে এটা ছিল, প্রকাশ্যে সে মদ পান করতো মদ পানের একেবারে স্বাধীনতা দিয়ে দিয়েছিল। তো আজকে দেখা যায় যে আমাদের বিভিন্ন ফ্যাশনের নামে, বিভিন্ন অনুষ্ঠানের নামে তো মদ পান করে যুবকরা আবার করায়, আয়োজনও করা হয়। তো একজন মুসলমান হয়ে মদ কিভাবে পান করে এটা তো বুঝে আসে না, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসকে হারাম করে দিয়েছেন সেই জিনিস আজকে মুসলমান হয়ে যদি আমরা ওই জিনিসে যদি আমরা পান করি তাহলে দুনিয়াতে কত কষ্ট, লাঞ্ছিত হতে হবে এবং পরকালে যে আজাব সেটা তো আছে।
ইবাদতের কত ক্ষতি আছে, হ্যাঁ, হারাম মদ পান করলে কতদিন পর্যন্ত তার ইবাদত কবুল হচ্ছে না। এরপরে আচ্ছা রিয়াজ, আরেকটা খেয়াল করা যায় যেটা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যেহেতু মদের ব্যাপারটা চলে আসছে, মানুষ কিন্তু এখন মদকে ভিন্ন নাম দিয়ে একটু চালাকি খাটিয়েছে, ভিন্ন নাম দিয়ে মদ পান করছে। মনে করছে কি, যারা বিজ্ঞ লোক আছে যারা মদ পান করার ব্যাপারে হারাম ফতোয়া দিচ্ছে, ওলামায়ে কেরাম আছে, তারা হয়তো বা বুঝবে না, এত চালাকি ভালো না, মদই আপনি পান করছেন কিন্তু সেটাকে ভিন্ন নাম দিয়েছেন, একটা পদ্ধতি বের করেছেন আপনি,
গলায় প্রবাদ আছে অতি চালাকের গলায় ডোরি।
হ্যাঁ, আমরা হয়তো বা যারা বলছি, ওলামায়ে কেরাম যারা বলে আসছেন মদ পান করা হারাম, আপনি ওলামায়ে কেরামের চোখে আঙ্গুল দিতে পারেন কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ও তাআলার সামনে আপনাকে আমাকে দাঁড় হতে হবে, সেখানে জবাবদিহিতা করতে হবে, মদ পান করছো অথচ নাম চেঞ্জ করে নিয়েছো, পরিবর্তন করে নিয়েছো, ভিন্ন নাম দিয়ে তারপরে মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিচ্ছ, এটা কি, এ তো ইয়াজিদের স্বভাব ছিল এই মদ পান করা। এরকমের স্বভাব চরিত্র যাদের মধ্যে আছে, যারা এই স্বভাবকে মানুষের মধ্যে আরো প্রকাশ করতে চায়, যুব সমাজকে এই খারাপ চরিত্রের দিকে ঝুঁকাতে চায়, ওই সকল ব্যক্তিদের নসিব কত খারাপ যে নিজেরা তো নেক কাজের মধ্যে নেই, গুনাহের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছে এবং আমাদের এই ভদ্র সমাজকে, আমাদের এই যুবক ভাইদেরকেও তারা ওদিকে টানছে, খারাপ পথের দিকে নিয়ে যাচ্ছে, তাদেরকে মদ পান করার জন্য উৎসাহ দিচ্ছে, তারা কত খারাপ বা কত বদমাশি।
জাকির ভাই, একটি গুনাহ কিন্তু এই মদ পান করার কারণে জানি না কত গুনার দ্বার খুলে যাচ্ছে। যেমন কিতাবে বর্ণিত আছে, একজন মহিলা এক আবিদকে ডাক দিল, না ডেকে আনলো, যে তাকে লোভ দিল যে সাক্ষী দিব, অর্থাৎ সে ভালো কাজে আসতে চাই ভাবে। তো সে আবিদ যখন আসলো, যে মাত্র তার ঘরে প্রবেশ করলো, যে যে রুমের ভিতরে ঢুকে সে রুমের দরজা কি বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ওই মহিলা সে আবিদকে বলল যে হয়তো বা তুমি মদ পান করো, একজন বালক ছিল তাকে হত্যা করো, নইলে আমার সঙ্গে ভেবিচার করো, খারাপ কাজ করো। তো সে দুইটি কাজ করতে রাজি হয়নি, ওকেও মারার আর ভেবিচারের, এবং সে সুযোগ খুঁজলো বাঁচা যায় কিনা, কিন্তু দেখলো যে বাঁচার কোনো পথ নেই। শেষ পর্যন্ত সে মদকে বেছে নিল, যে মদ আছে পান করে নিব, পরে তবা করে নিব। কিন্তু মদ পান যখন করলো, এক ডোক খেলো, সে মহিলাকে বলে আরো দাও, আবার দিল, পান করলো বলে আবার দাও, নেশার মধ্যে পড়ে গিয়ে দেখা গেল পরবর্তীতে সে উভয় দুটি গুনাহ করে ফেলল। তো এই যে মদ পান, আজকে আমাদের সমাজে যারাই পান করে আপনি দেখেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন খারাপ, গালমন্দ করে। আচ্ছা, মদ পান করলে ভালো মন্দ তার বুঝে আসে না,
বুঝে আসে না,
মা আছে না, বোন আছে না, স্ত্রী আছে, বুঝতে পারে না। তারপরে গালাগালি, বিভিন্ন অত্যাচার, ঘরের মধ্যে নির্যাতন, তারপরে এখানে আর্থিক কত এখানে ক্ষতি হচ্ছে, এবং সেই নেশাকে পূরণ করতে গিয়ে অনেক সময় দেখা যায় তার ব্যবসা বাণিজ্য নিঃশেষ হয়ে যায়, অর্থ উপার্জন করা তার পক্ষে সম্ভব হয় না, যেহেতু নেশা করতে করতে তার শরীর অবস্থা করুণ হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত দেখা যায় ঘরের অলংকার গুলি বিক্রি করে দেয়, জায়গা জমিন বিক্রি করে দেয়, শেষ পর্যন্ত পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সংসার বরবাদ হয়ে যায়। তো এই একটি গুনাহ, অনেকে আছে সমাজের মধ্যে এটাকে গুরুত্ব নেয় না, জাস্ট করছে ঠিক হয়ে যাবে, না গুরুত্ব নিতে হবে, অল্প অল্পতে মানুষ অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যায়, সামান্যতম গুনাহ দেখে সেটাকে যদি বাধা দেয়া না হয়, বোঝানো যদি না হয়, তাহলে দেখা যায় যে অনেক বড় গুনার মধ্যে পড়ে যেতে পারে, যা ইয়াজিদ পড়েছিল।
অনেক মানুষ রিয়াজ ভাই এখানে তামাশা দেখে যে অমুকের ছেলে মদ পান করছে, আমার ছেলে করে না, বা অনেক সময় প্রশংসা করি নিজের সন্তানকে নিয়ে যে আমার ছেলে তো আর মদ পান করছে না, অমুকের সন্তান মদ পান করছে, এই খারাপ কাজ যে আমার সন্তানের কাছে আসবে না, বিশ্বাস কি আছে
এটার মধ্যে? মানে এটা তো বোঝা যায় যে মানুষ যে এরকম ধ্যান ধারণা রাখে, একজন ঘরে যদি আগুন ধরে আর প্রতিবেশী যদি বলে তার ঘরে আগুন আমার কি, কিন্তু সে আসলে বোকামি। যে আগুন ঘুরতে কতক্ষণ, তো যে গুনার মধ্যে আমার প্রতিবেশী ছেলে আক্রান্ত হয়েছে, তো তাকে যদি বোঝানো না হয়, যদি হ্যাঁ দেখে বোঝানোর মধ্যে আবার ইয়ে আছে যে আমার বুঝালে সে বুঝে যাবে, তাহলে তো বোঝানো উচিত, অন্যথায় তার অভিভাবককে বলা উচিত। কিন্তু এই বলে ছেড়ে দেয়া যে তার সংসার বরবাদ হচ্ছে আমার কি, তো সে আগুন ঘুরতে দেরি হবে না। তো এই জন্য আমাদের সমাজের মধ্যে যদি এই সমস্ত কার্যকলাপ থাকে, আমাদেরকে পদক্ষেপ নেওয়া উচিত, তাও শরীয় সম্মত, যা আমাদেরকে যেভাবে আমাদের উলামায়ে কেরাম দিক নির্দেশনা দিয়েছেন। এটা না হয় কেউ মদ পান করলো মিলে সবাই মারধর করে দিলাম, তো এটা দিয়ে সমাজ ভালো হবে না, আরো নষ্ট হবে। তো ইয়াজিদের একটি মন্দ স্বভাব, এটা ছিল আমাদেরকে বাঁচা উচিত। আরেকটি মন্দ স্বভাবের ব্যাপারে আসছে, তা সে গান বাজনা শুনতো, এটাও আমাদের সমাজের মধ্যে ওর এটা বিস্তার লাভ করছে। আজকে বলেন আপনার বিশেষ করে যুবক শ্রেণী বলেন, বৃদ্ধ বলেন, মানে প্রায় যারা এই সম্পর্কে জানে না, আর মোবাইল ফোন আসার পর তো এমন হয়ে গিয়েছে যে হেডফোন লাগিয়ে সারাক্ষণ মানুষ কি
শুনতেছে।
অথচ মুসলমানের ব্যাপারে ভালো ধারণা রাখা হচ্ছে, হতে পারে কোরআনের তেলাওয়াত, কিন্তু অধিকাংশ কিন্তু কোরআনের তেলাওয়াত শোনার যে একটা ভঙ্গি, আর গান বাজনা শোনার একটা ভঙ্গি, ভঙ্গি দ্বারা বোঝা যায়,
দেখলেই বোঝা যায়
তেলাওয়াতে কোরআন কে শুনে আর গান বাজনা কে শুনতে। কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে মাজাল্লাহ কেউ তো নেচে নেচে যাবে না। তো আজকাল দেখা যায় মোবাইল ফোন, আগে তো লোকেরা কোথাও যদি আপনার বড় ধরনের ব্যবস্থা করতো, তো মই মুরব্বীদের লজ্জা সরমে করতো না যে না আমাদের মই মুরব্বী আছে গান বাজনা শুনবো, না না না। আজকে তো হাতে হাতে মোবাইল, ইয়ারফোন হেডফোন লাগিয়ে এই শুনতেছে। তো এই যে গান বাজনা শোনা ইয়াজিদের স্বভাবের মধ্যে একটি স্বভাব ছিল তার ভিতর। তো আমরা যারা মুসলমান, আমরা যারা হুসাইনি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযাল্লাহ গান বাজনা শুনতেন না, কারবালার কঠিন মুহূর্তে ও ইমামে হোসেন কোরআনের তিলাওয়াত করেছেন, করিয়েছেন,
আল্লাহ আল্লাহ,
কোরআনের তিলাওয়াত শুনেছেন, শুনিয়েছেন, নামাজ পড়েছেন, পড়িয়েছেন। তো যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার কঠিন মুহূর্তে কোরআনুল করিমের তিলাওয়াত শুনে সাদ গ্রহণ করেছেন, আমরা হুসাইনি হয়ে ইমামে হোসেনকে ভালোবেসে কিভাবে আমরা গান বাজনা শুনি, মিউজিক শুনি? আবার অনেকে বলে যে ভাই আমার মাথা খারাপ, আজকে আমার মন ভালো না, এই জন্য গান শুনতে। আরে মন ভালো হওয়ার জন্য গান শুনে নাকি মানুষ? মন ভালো করার জন্য, স্বভাব ভালো করার জন্য, চরিত্র ভালো করার জন্য কোরআন শোনা উচিত, যে শুনলে ইনশাআল্লাহ ইবাদতের স্বাদ পাওয়া যায়। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ ফরমান, যা পারা ১৩ সূরার আদ আয়াত নম্বর ২৮, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ,
সুবহানাল্লাহ,
কানজুল ইমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা ইমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি পায়। তো মমিনের এটি আলামত, মমিনের এটি আমল বলা হয়েছে, আল্লাহর জিকির শুনে, আল্লাহকে স্মরণ করে তারা অন্তরে প্রশান্তি পায়। তো আমি প্রকৃত যদি মমিন হয়ে থাকি, তাহলে এই সমস্ত খারাপ কাজ থেকে আমাকে বাঁচতে হবে এবং ওই কাজ করতে হবে যে কাজ করলে আসলে অন্তর প্রশান্তি পায়।
এক ইসলামী ভাই এসএমএস করেছেন ফতুল্লাগঞ্জ থেকে, সাদ্দাম আত্মারি, আজকের অনুষ্ঠানে যদি সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলার একটি মানকাবাত শোনানো হতো অনেক খুশি হতাম। ধন্যবাদ সাদ্দাম আত্মারি ভাই, স্মরণ করিয়ে দিয়েছেন আগামী মাস সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলার ওরুসের মাস, চেষ্টা করব আর ফয়জুর রহমান ভাইকে অনুরোধ করব যাতে করে আলা হযরত রহমতুল্লাহি তাআলার মানকাবাত শোনানো হয়। কল শুনবো কিছু দর্শকের, এরপর ইনশাআল্লাহ ফয়জ ভাইয়ের কাছে আসবো আবার। জি, কল চালিয়ে দিন দর্শকের।
অনেক বরকত সম্পর্কে আমরা জানতে পারবো, আর এই অনুষ্ঠানে সকল মুবাল্লিগ ভাইদেরকে আন্তরিক ভাবে মোবারকবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে সিলেট থেকে কল দেওয়ার জন্য, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, আরো মাদানী ফুল আমাদের অর্জন হবে। ইয়াজিদের খারাপ মন্দ স্বভাবগুলো যখন আমরা জানবো, নিজে বাঁচতে পারবো ওই খারাপ স্বভাব থেকে, নিজের সমাজকে, নিজের সন্তানকে, নিজের পরিবারকে ইনশাআল্লাহ আমরা এই খারাপ স্বভাব থেকে বাঁচানোর চেষ্টা করতে পারবো। জি, পরবর্তী কল।
আমি মোহাম্মদ জাবির মক্কাতুল মুকাররমা থেকে আজকের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আওয়াজ ইসলামের মুবাল্লিগদের অসংখ্য মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদের দৈনিক খেদমতের ভিতরে কোটি কোটি বরকত দান করুক। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামীকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখুক।
আমিন। জাবের ভাই আপনাকেও ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে আমাদেরকে কল করেছেন, ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি পরবর্তী কল।
মাশাআল্লাহ, মারহাবা, মোবারকবাদ মাদানী চ্যানেল বাংলাদেশকে এত সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। রহমতপূর্ণ প্রভাত, কি কি কাজ করলে আমরা আল্লাহকে, আল্লাহর হাবিবকে খুশি করতে পারবো? ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশি করতে পারি, তারা আমাদের উপর যেন খুশি হয়ে যায়। এরকম কি কি কাজ করলে এরকম আমাদেরকে জানালে আমরা অনেক উপকৃত হতাম।
ইনশাআল্লাহ তাআলা সঙ্গেই থাকুন, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, কোন কাজগুলো আমাদেরকে ত্যাগ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত, কোন কাজগুলো আমাদের করা উচিত। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে মিলেমিশে এভাবেই নেকির দাওয়াত প্রচার প্রসার করার তৌফিক দান করুক। ফয়জুর রহমান ভাই এক ইসলামী ভাই এসএমএস করলেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মানকাবাত শুনা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরতের, প্রিয় নবীর অতি প্রিয় যিনি, কি যে শান ও মান আলা হযরতের, গোসে পাকের নয়ন তারা তিনি, গোসে পাকের নয়ন তারা তিনি, কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরতের। সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, সুন্নিদের হৃদয় মাঝে রয়েছেন নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন, তিনি প্রিয় নবীর দিওয়ানা, তিনি প্রিয় নবীর দিওয়ানা, কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরতের। জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর, জ্ঞান ও মারিফতের ছিলেন সাগর, স্মরণ শক্তিও ছিল অতি প্রখর, হকের পথে ছিল যার সব ফতোয়া, হকের পথে ছিল যার সব ফতোয়া, কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরতের। তিনি ছিলেন খুবই আমল ধারী, সুন্নতে মুস্তফার অনুসারী, তিনি ছিলেন খুবই আমল ধারী, সুন্নতে মুস্তফার অনুসারী, আলিমে দিন খুদা ভীরু, আলিমে দিন খুদা ভীরু, কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরতের। মাওলা দোহে হাদা ইকে বখশিশের, কর ক্ষমা বিনা হিসেবে আত্মার কে, যাবে জান্নাতে সে এই বলে বলে, যাবে জান্নাতে সে এই বলে বলে, কি যে শান ও মান আলা হযরতের, 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 কি যে শান ও মান আলা হযরতের।
সাদ্দাম ভাই, আপনাকে আমরা চেষ্টা করেছি আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার মানকাবাত শুনিয়ে দেওয়ার জন্য। জি মনোয়ার ভাই,
আমরা এক ইসলামে প্রশ্ন করেছিলাম আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায়।
জি,
তো বাস্তবিক পক্ষে আল্লাহর ওলিদের যে বৈশিষ্ট্য ছিল, তারা হালাল এবং হারামকে কখনো একত্র করতেন না।
সুবহানাল্লাহ,
তারা সবসময় প্রতিটা কাজের ক্ষেত্রে হালাল হারামকে পার্থক্য করে চলতেন। তা আমাদের উচিত আমরা সমাজে, সেটা রিজিকের ক্ষেত্রে হোক, বিভিন্ন কাজের ক্ষেত্রে হোক, হালাল কোনটা হারাম কোনটা সেটা সঠিক পরিচয় লাভ করব এবং সে অনুযায়ী আমল করতে থাকবো। তাহলে ইনশাআল্লাহ যখন আমাদের জীবন হালাল দ্বারা পরিচালিত হবে, হালালের পথে পরিচালিত হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিয়ামত অর্জন করে, আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করে আমাদের পক্ষে সম্ভব। আর পাঁচ ওয়াক্ত নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুয়াক্কাদা ইত্যাদি, এগুলো যাতে আমাদের কখনো না ছোটে, আর যদিও কখনো ছুটে যায় সেগুলো যাতে পুনরায় সেটা আদায় করে দেওয়া, সেক্ষেত্রে আমরা অলসতা না করি। আচ্ছা, যে বিষয় চলছিল ইয়াজিদের মন্দ স্বভাব, তো তার অন্তর খুবই কঠোর ছিল। আর কিতাবে বর্ণিত রয়েছে মানুষ যখন গুনাহ করতে থাকে, স্টেপ বাই স্টেপ গুনাহ করে, তখন তার অন্তর কঠোর থেকে কঠোরতর হতে থাকে। তো ইয়াজিদ একের পর একজন গুনাহ করে চলেছিল, তখন তার ভিতরে দয়া মায়া, আদব ইত্যাদি নিঃশেষ হতে চলেছিল। তো এই কারণে তার দ্বারা বড় থেকে বড় পাপ করো, তার এটা যে আত্ম উপলব্ধি, যেটা গুনা, এই আত্ম উপলব্ধি তার শেষ হয়ে গিয়েছিল। একবার যখন সে মদিনা মুনাওয়ারার মধ্যে, মক্কা শরীফের মধ্যে এই ধরনের অত্যাচার তার সৈন্যবাহিনীর মধ্যে করা আরম্ভ করলো, তো জোরপূর্বক তার কাছে বায়াত করানোর জন্য মানুষদেরকে বাধ্য করছিল। তো লোকেরা তার সেই মানে তাকে অমান্য করে এলাকা ছেড়ে চলে গিয়েছিল বিভিন্ন। তো যারাই ছিল, অনেকে যান মাল ঘর বাড়ি এগুলো চিন্তায়, তো কিছু কিছু মানুষ তার বায়াত এইভাবে গ্রহণ করতে চেয়েছিল। তো এমন একটি ঘটনা আছে যে এক ব্যক্তি এইভাবে বায়াত গ্রহণ করলো যে আমি আল্লাহ ও রাসূলের নির্দেশ মতো কিতাব ও সুন্নতের আনুগত্য করার শর্তে বায়াত করছি। তো সে এভাবে যখন নিয়ত করলো, চিন্তা করলো যে কথাটা কি, যে আমি আল্লাহ ও রাসূলের নির্দেশ মতো কিতাব ও সুন্নাহ আনুগত্য করার শর্তে বায়াত করছি, কত সুন্দর একটা কথা। কিন্তু তার এবং তার সৈন্যবাহিনী এই কথাটা ভালো লাগলো না, এই কথা কেন বললো, তার আনুগত্যের কথা কেন বলো না, এই জন্য তাকে হত্যা করে ফেলো। তো এই ধরনের দেখেন অমানবিক আচরণ। পাশাপাশি সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা, তার কথা আমরা তো সবাই জানি। তো সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই এই ধরনের প্রতিবাদ করলেন বা তার অপকর্মের জন্য তাকে হয়তো নসিহত বা এই ধরনের, তখন দেখেন তার সাথে কি আচরণ করা হলো। ইতিহাস সাক্ষী যে সাইদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মর্যাদা সম্পন্ন সাহাবীর নাউযুবিল্লাহ দাড়ি মুবারক একটি একটি করে উপরে ফেলা হলো। যে সাহাবাই কেরামের ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন, যে সাহাবাই কেরাম জান্নাতি, সকল সাহাবাই কেরাম জান্নাতি,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাহাবীর ব্যাপারে আল্লাহকে ভয় কর,
ভয় কর,
প্রত্যেক সাহাবীর সম্মান করতে বলেছে,
সম্মান করতে বলেছে। আর সেই জায়গার মধ্যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে মুবারাকা, তাও সাহাবীর, তো তার সাথে এই ধরনের বেয়াদবি করা হয়েছে। তো তার
কত বড় কঠোর হলে রিয়াজ ভাই, কত বড় পাষাণ হলে আর কত বড় জালিম হলে এই কাজ করতে পারে, সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে দাড়ি মোবারক এভাবে করে অত্যাচার আর নির্যাতন সে করেছে, কত বড় জালিম আর কেমন ব্যভিচার তার মধ্যে ছিল, কেমন কঠোর তার অন্তর ছিল। আল্লাহ তাবারক তাআলা এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিক, যাতে করে এত এমন জালিমের মতন কাজ যেন আমাদের থেকে কখনো
প্রকাশ না। সমাজে যদি একটা মানুষের মন্দমৃত্যু হয় না, যে কোন কারণে মন্দমৃত্যু বলে মানুষের বদদোয়া নিতে নিতে তার এখন এই অবস্থা হয়েছে, প্রায় সমাজের মধ্যে এটা বলে। তো বাস্তবিক পক্ষে তার যে মৃত্যু হয়েছিল এবং এই মৃত্যু যে করুণ পরিণতি হয়েছিল, এই যে সাহাবাই কেরামের সাথে বেয়াদবি, তাবেঈগণের সাথে বেয়াদবি, পবিত্র স্থানে বেয়াদবি, রওজা পাকের সাথে বেয়াদবি, এই বিভিন্ন কারণে তার উপরে আল্লাহ তাআলার গজব এবং তার এই মন্দ পরিণতি হয়েছে,
পরিণত হয়েছে। সে জানতো এসব কথা, এসব হাদিসে মোবারকা, সাহাবে কেরামের ফজিলত, পবিত্র মদিনায় তৈয়বার ফজিলত, কাবা শরীফের ফজিলত, এই সকল কাজ সে করেছে এর ফজিলত সে জানতো, আর এর করার কারণে তার পরিণতি কি হবে তাও সে জানতো। জানার পরেও এই সকল কাজ সে প্রতিনিয়ত করে গিয়েছে। দর্শক শ্রোতা, আমাদের মধ্যে এরকমের অনেককে পাওয়া যাবে যে আছে যে আমি জানি নামাজ কাজা করলে আমার কি শাস্তি রয়েছে, নামাজ না পড়লে আমার কি আজাব রয়েছে, মা বাবার সাথে বেয়াদবি করলে আমার কি শাস্তি রয়েছে, হারাম খেলে আমার কি শাস্তি রয়েছে। আমরা জানি, জানার পরও এরপরও আমরা একটু এদিক সেদিক করে কাটিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমি অনুরোধ করবো আপনাদেরকে, ইয়াজিদি স্বভাব, এই মন্দ স্বভাব যার মধ্যে রয়েছে, আমরা যেন তওবা করি আর নিজেকে পাক ও পবিত্র করে দেই, এই স্বভাব থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। কিছু কল নিব ইনশাল্লাহ, এরপরে রিয়াজ ভাইয়ের সাথে আবার আসবো আলোচনা করার জন্য। জি, কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ হাসান আত্তারি চট্টগ্রামের পটিয়া থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আমাদেরকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেয়। তার মধ্যে একটি অনুষ্ঠান হলো রহমতপূর্ণ প্রভাত।
জি মাশাআল্লাহ হাসান ভাই, আপনি চট্টগ্রাম থেকে আমাদেরকে কল দিয়েছেন আর অনুষ্ঠানের প্রশংসা করেছেন, মাদানী চ্যানেলের প্রশংসা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বরকত দান করুক, মিলে মিশে যেন মাদানী চ্যানেলের কাজ করতে পারি, আপনারা দেখতে পারেন, সেই তৌফিক আল্লাহ দান করুক। জি, পরবর্তী কল।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমি হবিগঞ্জ থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ মুক্তার আত্তারি। যে কারবালা সম্পর্কে বয়ান আমি আপনাদের মাদানী চ্যানেল থেকে শুনতে চাচ্ছি। কারবালার বিষয়ে যে ঘটনা ঘটেছিল এই বিষয়ে আমাদেরকে মাদানী চ্যানেল থেকে বয়ান শোনালে ইনশাল্লাহ আজ্জাবাজাল আমাদের কারবালা সম্পর্কে আহলে বায়াতের ভালোবাসা আমাদের অন্তরে আরো জাগিয়ে উঠবে।
ধন্যবাদ মুক্তার ভাই, হবিগঞ্জ থেকে, সিলেট থেকে আপনি আমাদেরকে কল করেছেন। দেখেন, অনুষ্ঠানের একটি নির্ধারিত বিষয় রয়েছে আজকে, ইয়াজিদের মন্দ স্বভাব, খারাপ চরিত্র। তো কারবালা তো আলহামদুলিল্লাহ লাইভ সিলসিলা অনুষ্ঠান হয়েছে, এরপরে মোবালিকরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আসছেন মাদানী চ্যানেলে, এগুলো আমরা দেখেছি। আর আপনি কারবালা সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে দেখেন, এই মাস যে আছে মহরম মাস, আর এই মাসের সাথে সম্পর্ক কারবালার, এই মাসে কারবালা সংগঠিত হয়েছে। আর প্রতিটি বিষয় যখন কথা বলা হয় এই মাসের সাথে সম্পর্ক রেখেই, আজকে ইয়াজিদের যে মন্দ স্বভাব আমরা নিয়েছি, এখান থেকে যেন দর্শককে কিছু মেসেজ আমরা দিতে পারি, তাদেরকে যেন এখান থেকে এমন এমন কথা শোনাতে পারি যাতে করে আজকের অনুষ্ঠান থেকে দর্শক যেন এটা শিক্ষা অর্জন করতে পারে যে এই মন্দ স্বভাব থেকে আমাদেরকে বাঁচতে হবে।
মাদানী চ্যানেলের একটা অনুষ্ঠান মহরম মাসে 1-10 তারিখ পর্যন্ত সম্প্রচার করা হয়েছে।
জি,
কারবালা হতে শিক্ষা,
সুবহানাল্লাহ।
সেটা যদি ইউটিউব থেকে ডাউনলোড করে নেয় তাহলে ধারাবাহিক ভাবে কারবালার প্রতিটা ঘটনা এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর কি কি ঘটনা সংঘটিত হয়েছে সে সম্পর্কে বয়ান করা হয়েছে।
সুবহানাল্লাহ। আরো কিছু অনুষ্ঠান এভাবে রয়েছে, এই ঘর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এরপরে রয়েছে ফয়জানের সাহাবা ও আহলে বাইত, এই অনুষ্ঠানগুলো ইউটিউবের মধ্যে আপনারা পাবেন, ওখান থেকে যদি দেখে নেন ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে এগুলো আমাদের জ্ঞান অর্জন হবে। জি রিয়াজ ভাই,
ইয়াজিদের যে মন্দ স্বভাবের মধ্যে একটি উনি আরো একটা বললেন, জুলুম নির্যাতন। তো তার জুলুম নির্যাতন চরম পর্যায়ের ছিল, এমন চরম পর্যায়ের যে সাহাবাই কেরাম আলী মরিদওয়ান পর্যন্ত সে হত্যা করল। তো ওই স্বভাব যদি আজকে বর্তমানে আমাদের ভিতরে যদি থাকে তো সেটাও পরিত্যাগ করা উচিত, সেটা থেকে তবা করা উচিত। আজকে কথায় কথায় মানুষ জুলুম নির্যাতনের উপর নেমে যায়, কেউ আপনার দেখবেন গ্রাম অঞ্চলে একটু একটু জায়গা নিয়ে, জায়গার মাপ নিয়ে,
এক হাত আধ হাত জায়গা নিয়ে,
আধ হাত জায়গা নিয়ে, তারপরে আমি তো একবার পত্রিকায় পড়ে আশ্চর্যিত হলাম, একটা খবর আসছে 5 টাকার কারণে, 5 টাকার কারণে হত্যা করে দিয়েছে। এই যে মানে একটা মানুষের যখন রাগ উঠে যায় না, তখন দেখা যাচ্ছে মানে তার বিবেকই থাকে না, তার চিন্তাধারা মানে একেবারে নিঃশেষ হয়ে যায়। তো এই যে তার ভিতরে যে একটা স্বভাব, তো এই স্বভাবকে পরিত্যাগ করা উচিত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমাশীল ছিলেন, ক্ষমাশীল ছিলেন, কারবালার ময়দানেও এত জুলুম নির্যাতন ওনার উপর হওয়ার পরেও মুখ থেকে দুয়েই ছিল, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দুয়েই করতেছিলেন।
সুবহানাল্লাহ।
কিন্তু ইয়াজিদ বাহিনীরা দিনের পর দিন নির্যাতন বাড়াতে চলেছে। তো ওই জিনিস যদি আজকে বর্তমান আমরা যারাই এই অনুষ্ঠান দেখছে যদি আমাদের ভিতরে থাকে, কথায় কথায় রেগে উঠলাম, কাউকে চোর মেরে দিলাম, অত্যাচার করে দিলাম, কারো ঘরের মধ্যে আপনার ঢুকে পড়লাম, অত্যাচার করলাম, মারধর করলাম, তো এই সকল স্বভাব ইয়াজিদি স্বভাব আমাদেরকে তবা করা উচিত, যাতে করে প্রকৃত আমরা ইমামে হুসেনের আদর্শে আদর্শিত হয়ে যায়, আমরা এমন মুসলমান হয়ে যায় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে অধ্যয়ন করলে পাওয়া যায়, সাহাবা ইকরামের জীবনী অধ্যয়ন করলে পাওয়া যায়, আহলে বাইতের জীবনী অধ্যয়ন করলে পাওয়া যায়। তারা ক্ষমাশীল ছিলেন, তারা মাফ করে দিতেন, অন্যকে ক্ষমার চোখে দেখতেন। তো এই মন্দ স্বভাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইয়াজিদের আরেকটি মন্দ স্বভাব ছিল, সেটা হচ্ছে সে সুদ খেত, সুদ খেত, সুদ নিত দিত, এভাবে তার একটা মন্দ স্বভাব ছিল। বর্তমানেও এটার মধ্যে তো মানে আজকে তো বাঁচাই মুশকিল, গরিব বলেন ধনী বলেন মানে ঝুঁকে পড়ছে এদিকে। আর এ ব্যাপারে তো বিস্তারিত মাদানী চ্যানেলে বয়ান হতেই থাকে, এটা যে কত বড় ক্ষতি যারা নেয় তারা বুঝে। কিন্তু যে মনে করেন অনেকে বলে ভাই অভাবে পড়ে গেলাম আমি কি করব, আমার কোনো পথ নেই, এই পথটি বেছে নেওয়া হয়েছে। আরে ভাই আপনি ধৈর্য ধারণ করতেন, আল্লাহ তাআলা দরবারে ঝুঁকে পড়তেন যে মাওলা আমার এই সমস্যা তুমি সমাধান করে দাও, কোন আসান পথ বের করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি রিজিকের মালিক,
সুবহানাল্লাহ।
অভাব অনটন মানুষের আসে, এটা তো আসে তার মর্যাদাকে বাড়ানোর জন্য,
সুবহানাল্লাহ।
পরীক্ষা পড়েছে আল্লাহর দরবারে আমরা ঝুঁকে পড়ি না, সেখানে আমরা আবেদন করি না, আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিবেন। কিন্তু আমরা যেন আরাম আয়েশে যেন জীবন অতিবাহিত করে একটা গুনার পথ বেছে নিলাম, আচ্ছা নেবার পর দিনের পর দিন, দিনের পর দিন ওই গুনার মধ্যে এমন লিপ্ত হয়ে গেলাম যে যাও সামান্যতম ছিল ধন সম্পদ সব চলে গেল সুদ দিতে দিতে, রাস্তার ফকির হয়ে গেল। তো এই যে তার ভিতরে যে একটা মন্দ স্বভাব ছিল ইয়াজিদের, ওই স্বভাব যদি আমাদের ভিতরে থাকে সেটা থেকে আমাদেরকে অবশ্যই তবা করা উচিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান মুসনাদে ইমাম আহমদের মধ্যে, প্রকাশ্যভাবে সুদ যদিও বেশি হয় শেষ পর্যন্ত এর পরিণতি কমের মাধ্যমেই হয়, শেষ পরিণতি এটাই হয়। আপনাকে বাস্তব আমি বলি যে একজন আমার জানার মতে ছিল, মহব্বত করতো আর কি, ওই উঠা বসা এরকম ছিল, এই ব্যবসা শুরু করলো, মোটামুটি তার ব্যবসা ভালোই ছিল আর কি সংসার নিয়ে, কিন্তু ওই মানুষের এটা কি বড় হওয়ার খামখেয়ালি, শেষ পর্যন্ত কিছু ঋণ টিন নিল সুদের মধ্যে। আমি আমার মতো বুঝালাম যাই হোক, কিন্তু পরিশেষে দেখা গেল ওই আপনার এক জায়গা থেকে নিল সে কি শোধ করতে পারেনি, এখন ওই ঋণকে শোধ করার জন্য আরেক জায়গা থেকে ঋণ নিল, নিয়ে একে দিল, একেও কমপ্লিট দিতে পারে নাই, ওকেও দিতে পারে নাই, সুদ বাড়লো, আরেক জায়গা থেকে নিল। এমনি করে করে শুনলাম যে 10 থেকে 12 জন থেকে মানে সংস্থা থেকে সে ঋণ নিয়ে এমন ভাবে ফেসে গেল শেষ পর্যন্ত তাকে ওই জিনিস থেকে বাঁচার জন্য হারাম কাজের মধ্যে হাত দিতে হতো। তো এই যে একটি বাহ্যিক ভাবে দেখা যায় যে অনেক টাকা, ওটা টাকা নয় রে ভাই, ওটা বিপদ,
বিপদ আর
এমন বিপদ যে আপনাকে আপনার পরিবার পরিজনকে রাস্তায় নামিয়ে দিতে। তো এই জন্য আমাদেরকে এই সমস্ত কাজ থেকেও বাঁচতে হবে। মনে করেন ইয়াজিদের ভিতরে যা স্বভাব ছিল সেটা কিন্তু বিপদ ডেকে আনবে,
বিপদ ডেকে আনবে, এটা ভালো স্বভাব না,
ভালো স্বভাব,
ভালো স্বভাব হতো তবে তার কাছে কেন যাবে, সেটা মন্দ ব্যক্তি ছিল। দেখেন সুদের ব্যাপারে যে রিয়াজ ভাই, এই সুদ যে আমি আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম বা সুদের কারবার আমি করছি, দর্শক শ্রোতাকেও বলবো দেখেন আপনি যে সুদের লেনদেন করছেন, সুদ থেকে যে উপার্জন আপনি করছেন কে খাচ্ছে, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার স্ত্রী। যখন আপনার সন্তানকে আপনি হারাম খাওয়াচ্ছেন আপনার সন্তান কিভাবে আপনার কথা শুনবে, বড় হবে সন্তান আপনি বলবেন নামাজি হওয়ার জন্য সে নামাজি হবে কেন, আপনি তো তাকে শুরু করেছেন, তার খাবার দাবার দিয়েছেন, তার পোশাক পরিচ্ছদ দিয়েছেন হারামের টাকা দিয়ে, তো আপনার কথা সে কিভাবে শুনবে। তো নিজের অনেক সময় এই যে সন্তান কথা শুনে না অভিযোগ পাওয়া যায় এটাও একটা কারণ আছে, সন্তানকে হালাল না খাওয়ানোর কারণে। হারাম খাওয়াইছেন, এখন আপনার সন্তান আপনার কাজে আসতেছে না, কথা শুনতেছে না, আবার সন্তান যখন বুঝবে যে আমার বাবা হারামের লেনদেন করছে, আমার বাবা সুদের লেনদেন করছে, তখন তো সেও আপনাকে ঘৃণা করবে যদি সন্তান ওই রকমের বুঝদার হয়, আপনার ফ্যামিলির লোক যদি বুঝদার হয় আর যদি তারা জানে আপনি সুদের লেনদেন করছেন তখন তারাও আপনাকে ঘৃণা করবে। এত বড় আশা না করা উচিত
ইয়াজিদি স্বভাব থেকে আমাদেরকে বাঁচা উচিত। মনোয়ার ভাই প্রায় সময় শেষ, শেষ কিছু মাদানি খুব আপনার থেকে।
পরিশেষে বলবো যে ইয়াজিদের মন্দ পরিণতি নবীর ভালোবাসা অন্তত বের করে দেয়া, আহলে বাইতকে কষ্ট দেয়া, তো আমাদের মধ্যে যাতে এই ধরনের স্বভাব না থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার শেষ সীমানা আমরা খুঁজে পাবো না, শেষ সীমানা রয়েছে এটা আল্লাহ পাকই ভালো জানেন, আমরা খুঁজে পাবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসি তো দাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সুন্নত আমাদের আমল করতে হবে,
করতে হবে।
আহলে বাইতকে ভালোবাসার দাবি, তো আহলে বাইতের মহাব্বাতে তাদের জন্য বেশি বেশি ইসালাত সওয়াব করতে হবে, তাদের আদর্শকে মানতে হবে। আর যদি আমরা এভাবে চলতে থাকি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে সেই আহলে বাইতের সদস্যদের সাথে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ।
ইয়াজিদের মন্দ স্বভাবের মধ্যে সর্বশেষ যেহেতু সময়,
জি,
আরেকটি ছিল সে নামাজ পড়ত না। তো আমরা যারা মুসলমান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানেও সিজদা করে শহীদ হয়েছে, সিজদাতে মাথা কাটিয়েছেন, তো হুসাইনি যারা আমরা আছি আমরা যেন নামাজ বর্জন না করি, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি, নিজের ঘরের মধ্যে পরিবার পরিজনকে নামাজের জন্য শিক্ষা দিই এবং তাদেরকে নামাজের জন্য যেন বলি।
আজ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার দাওয়াত ইসলামী, আপনার মাদানী চ্যানেল, এই শিক্ষা নিয়েই আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা, যেন আমরা নিজেকে এমন সুন্দর মুসলমান হিসাবে গড়ে তুলতে পারি। আর যে মন্দ স্বভাব আমাদের মাঝে রয়েছে, যে স্বভাব ইয়াজিদের মধ্যে ছিল, এই স্বভাব যেন আমরা পরিত্যাগ করতে পারি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সৎ চরিত্র ছিল, তার ভালো চরিত্র স্বভাব ছিল, এগুলো যেন আমাদের মাঝে নিয়ে আসতে পারি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রবাদ প্রতি শুক্রবার শনিবার রবিবার সম্প্রচার করা হয়ে থাকে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামে উপস্থিত হবেন আপনাদের সামনে রহমতপূর্ণ প্রবাদ নিয়ে। আজকে আমরা এখানে বিদায় নেব দর্শক শ্রোতা আপনাদের থেকে, কেননা অনুষ্ঠানের একটি নির্ধারিত সময় রয়েছে। আসুন না, যে যেখান থেকে আমরা এই অনুষ্ঠান দেখছি আমরা দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদরের সাথে সালাতু সালাম পেশ করি।
Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salawatullah Alayka Arshka Kaaba Madina Farshka Kaaba Medina, Kabe ka Kaaba Medina, Jannatul Mawa Medina, Ya Nabi Salam Alayka, Ya Rasul Salam Alayka, Ya Habib Salam Alayka, Salawatullah عليك مصطفى جان رحمت بلا کو سلام شمع بزم ہدایت بلا کو سلام غوث اعظم امام متقى ونقى جلوائے شانِ قدرت پہلا کھو سلام کاش محشر میں جب ان کی آمد ہو اور بھیجے سب ان کی شوکت پہلا کھو سلام مجھ سے خدمت کے قدسی کہے مجھ سے خدمت کے قدسی کہے حرزا مصطفیٰ جان رحمت پہلا کھو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی پیلا کھو سلام فیض سے جن کے لا کھو نمازی بنے فیض سے جن کے لا کھو ایمان میں سجے মনে সুন্নত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমআ বজমে হিদায়ত পেলা খো সালাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে দাও। সালাতু সালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবীকে আর নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। হক প্রভাত আমার রহমত পূর্ণ, হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।